ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিসে বৃহস্পতিবার রাতে এক বন্দুকধারী ফেডেক্স স্থাপনায় 8 জনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ সূত্রে জানানো হয়, বন্দুকধারী পরে নিজেকে গুলি করে হত্যা করে, তার পরিচয় এখনো জানা যায়নি। গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। ফেডেক্স কর্তৃপক্ষ শুক্রবার ভোরে এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বিবৃতিতে ফেডেক্স কর্তৃপক্ষ জানায়, আমরা ইন্ডিয়ানাপোলিস বিমানবন্দর সংলগ্ন ফেডেক্স স্থাপনার দুঃখজনক গুলি চালানোর ঘটনা সম্পর্কে অবগত আছি। নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার বিষয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার জানান, কোন বিদেশি শক্তি আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করবে আর রেহাই পেয়ে যাবে যুক্তরাষ্ট্র তা বরদাস্ত করবে না। নির্বাচনে হস্তক্ষেপ এবং বড় ধরনের সাইবার হামলা পরিচালনা করার শাস্তি স্বরূপ তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবার কথা জানান। তিনি বলেন, তার কথায়, আজ আমি তাদের হস্তক্ষেপের জবাবে কতিপয় রুশ কর্মকর্তাদের বহিষ্কার সহ কতগুলি ব্যবস্থা অনুমোদন করছি। এছাড়াও আমি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার কতিপয় ক্ষতিকারক ব্যবস্থার জন্য নতুন পদক্ষেপ নেওয়া সম্বলিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর দিচ্ছি। প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি প্রেসিডেন্ট পুটিনকে টেলিফোনে জানিয়েছেন যে তিনি আরো কঠোর হতে পারতেন, তবে সংগতিপূর্ণ ব্যবস্থা নিয়েছেন এই ভেবে যে তিনি মস্কো আর যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তেজনা আর বাড়াতে চান না। তবে রাশিয়া যদি আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে আমি পরবর্তী ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছি। বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি, 10 জন কূটনীতিককে বহিষ্কার, 32টি সংস্থা ও ব্যক্তির প্রতি নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া এসব দোষারোপকে নির্বোধ আচরণ ও অর্থহীন বলে উল্লেখ করেছে। রাশিয়ার পররাষ্ট্র দপ্তরে জানায় যে তারা মস্কোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভানকে এসব নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায় যে নতুন নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি হবে প্রচণ্ড বাধাস্বরূপ এবং মস্কো শীঘ্রই এর জবাব দিতে চলেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আফগান নেতাদের যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতি বোঝাবার চেষ্টা করেছেন। তিনি তাদের পুনরায় আশ্বাস দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে দেশটিতে 2001 সাল থেকে সুরক্ষায় নিয়োজিত ছিল, সেখানে যুক্তরাষ্ট্র এখনও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সেই প্রতিশ্রুতির প্রদর্শনে আমি ইসলামী আফগান প্রজাতন্ত্র এবং জনগণের কাছে এসেছি। আমাদের বন্ধুত্ব পরিবর্তনশীল হতে পারে, তবে তা হবে দীর্ঘস্থায়ী। এর জবাবে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উৎসর্গের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা আমাদের অগ্রাধিকার বিষয়গুলির পুনর্বিন্যাস ঘটাব।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারত সরকার ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয়ায় সিরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার চালান বাংলাদেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকা থেকে আমির খসরুর একটি রিপোর্ট।
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কর্নার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের পরবর্তী চালান পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই মার্চের শেষ দিকে ভারত নিজ দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার কথা জানিয়ে বিদেশি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে দৈনিক 2.5 লাখ ভ্যাকসিন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহ দুয়েক পরেই বাংলাদেশে ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত রাখা তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাংলাদেশ মূলত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের উপরই নির্ভরশীল। গত নভেম্বরে প্রতি মাসে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার শর্তে বাংলাদেশ সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে 3 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করে। তবে এ পর্যন্ত পাওয়া গেছে 2 চালানে 70 লাখ ডোজ। সেরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ভ্যাকসিন কো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক সংবাদ মাধ্যমকে বলেছেন, ভারত সরকারের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে তাও স্পষ্ট নয়। এদিকে এই দফার লকডাউনের তৃতীয় দিনে শুক্রবার রাস্তাঘাটে যানবাহন চলাচল এবং জনসমাগম তেমন একটা ছিল না। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস আদালত ছিল বন্ধ। তবে কাঁচাবাজার এবং মসজিদে জুমার নামাজের জন্য ছিল প্রচন্ড ভিড়। কেউই স্বাস্থ্যবিধির তেমন কোনো তোয়াক্কা করেননি। দক্ষিণ কোরিয়া আবারও বাংলাদেশি নাগরিকদের সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর লকডাউন থাকার কারণে ভারত, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ বাংলাদেশে তাদের ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। গত 24 ঘন্টায় করোনায় 101 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ। নতুন করে আক্রান্ত হয়েছেন 4,417 জন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের কোচবিহারের জেলার শীতলকুচি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর পর তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে একটি বিস্তারিত রিপোর্ট শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
ভারতের কোচবিহার জেলার শীতলকুচিতে চতুর্থ দফা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনা তদন্ত রিপোর্ট আগামী 5ই মে এর মধ্যে আদালতে জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। আর শুক্রবারই ওই ঘটনা তদন্ত ভার পেয়েছে পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CID। ভোট কেন্দ্রে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় CISF বাহিনীর গুলিতে সেদিন 4 জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচিতে গিয়ে বলেছিলেন রাজ্য সরকার এর তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। সেই অনুযায়ী আজ CID-কে তদন্তভার দেওয়া হয়। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ ওই ঘটনার CBI তদন্ত চেয়ে হাইকোর্টে একটি আলাদা মামলা করেছেন। নির্বাচন কমিশন বলেছে নিহতদের পরিবারকে কমিশন ক্ষতিপূরণ দেবে, তবে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নয়, জেলাশাসকের হাত দিয়ে ক্ষতিপূরণ তুলে দেওয়া হতে পারে। আজ রাত পোহালেই 5ম দফায় ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল। নির্বাচন কমিশন বলে দিয়েছে কোনোভাবেই যেন কেন্দ্রীয় বাহিনী গুলি না চালায়, দরকার মনে হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হতে পারে। গ্রামবাসীদের বুকে গুলি চালানো অমানব এবং ইচ্ছে করে করা হয়েছে বলে বিরোধী দলগুলো প্রতিবাদ জানায়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশেষ সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ব্রাসেলস গত সপ্তাহে কূটনৈতিক কর্মকাণ্ডের এক কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং নেটো মহাসচিব জেইন স্টলটেনবার্গ করোনা সংকট পরবর্তী প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় মিলিত হন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদকালে নেটো জোটের সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি করেছিলেন তা পুনরুদ্ধারে নেটো এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসা। বেলজিয়ামের রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকনকে স্বাগত জানিয়ে নেটো মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেন, আমাদের আলোচনার বহু বিষয় রয়েছে। মিস্টার ব্লিংকন নেটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্পর্ক উন্নয়নের জন্য যে সফর করেন মহাসচিব তার প্রশংসা করেন। তিনি বলেন, এ মাসে প্রতিরক্ষা মন্ত্রী সমেত আবারও বেলজিয়াম সফর করা নেটোর প্রতি আমাদের আন্ত অতলান্তিক জোটের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তাদের মতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আল কায়দা এবং আইসিস গোষ্ঠীকে তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করার সুযোগ করে দেবে, যে ক্ষমতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাতে তারা পরে ব্যবহার করবে। প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক আফগানিস্তানের সুদীর্ঘ লড়াই বন্ধের সিদ্ধান্ত এবং আমেরিকান সেনাদের প্রত্যাহারের কথা ঘোষণা করার সেদিনই বর্তমান এবং পূর্বতন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের 2,500 থেকে 3,500 সেনাসহ হাজার হাজার প্রশিক্ষক এবং কন্ট্রাক্টর সেখানে নিয়োজিত রয়েছেন। এবং জাতিসংঘ মানবিক সংস্থার প্রধান বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে 5 মাস ব্যাপী সংঘাতে টাইগ্রি অঞ্চলের মানবিক পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠছে, কারণ সেখানে ক্ষুধা, দারিদ্র এবং যৌন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ইরিত্রিয়ার সেনাবাহিনীর চলে যাওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সংস্থার প্রধান মার্ক লোকক নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বলেন যে তার দপ্তর প্রতিনিয়ত সেখানে ক্ষুধায় মৃত্যুর খবর পাচ্ছেন। গত সপ্তাহে তারা গৃহহীন 4 জনের মৃত্যুর খবর পেয়েছেন। এছাড়াও বৃহস্পতিবার তারা অফলা ওরেডা শহরে 150 জনের ক্ষুধায় মৃত্যুর কথা জানতে পারেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনবেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
বিগত সব রেকর্ড ভেঙে এখন প্রত্যেক দিন ভারতে করোনায় আক্রান্ত হচ্ছেন 2 লাখেরও বেশি মানুষ। হাসপাতালে বেড নেই, চিকিৎসক নেই, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব, বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে। চারিদিকে বিভীষিকাময় পরিস্থিতি। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এমনই একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল করোনায় মৃতের সংখ্যা চেপে দেওয়া হচ্ছে সরকারি রিপোর্টে। রিপোর্টে যা দেখানো হচ্ছে প্রকৃত সংখ্যাটা তার তুলনায় অনেকটাই বেশি। লখনৌর একাধিক শ্মশানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর চিত্র। 24 ঘণ্টায় শবদেহ দাহ হচ্ছে সেখানে। গত কয়েকদিনে শ্মশানের আগুন নিভতে দেখা যায়নি। শ্মশানের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এবার নীল মেটাল শিট দিয়ে ঘিরে ফেলা হলো গোটা শ্মশান চত্বরটাই, যাতে ভিতরের দৃশ্য কোনোভাবে বাইরে থেকে দেখা না যায়। শুধু তাই নয়, শ্মশানের বাইরে টাঙিয়ে দেওয়া হচ্ছে একটি নোটিশ, যেখানে লেখা আছে অনুমতি ছাড়া শ্মশান চত্বরে গিয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ এটি একটি করোনা আক্রান্ত এলাকা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
বৈশাখ মানেই বাঙালির পরিচয় এবং পুরোপুরি অসাম্প্রদায়িক পরিচয়। আজকে এই পয়লা বৈশাখ নিয়ে কিছু কথা, কিছু গান নিয়ে এসছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সাধারণ সম্পাদক জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলনের জনাব বুলবুল ইসলাম। বুলবুল ইসলাম, আপনাকে স্বাগত। আমি জানি আমাদের সকলের মতো আপনার মনও অনেকটা ভারাক্রান্ত এই বৈশাখ বরণের সময়ও।
পহেলা বৈশাখ তো আসলে আমাদের সব থেকে বাঙালির, বিশেষ করে বাঙালির সব থেকে বড় অসাম্প্রদায়িক একটি উৎসব।
জি,
এই উৎসব আমরা ছোটবেলায় একভাবে দেখেছি, আমরা যত বড় হচ্ছি তত আর একভাবে দেখার সৌভাগ্য হচ্ছে আমাদের আর কি। তো এই উৎসবটি তো আসলে বাঙালির উৎসব, মানে কি এই উৎসবটি আসলে শুরু হয়েছে তো আরো 500-600 বছর আগে থেকে। এটি আসলে প্রথম দিকে তো এটির নাম ছিল হচ্ছে ফসলি শোন আর কি, মানে ফসলের উৎপাদনের সাথে সম্পর্কিত ছিল। তারপর একটি সময় এটা বঙ্গাব্দ হয়ে গেছে এবং এই যে বাংলা উৎসব, এই উৎসবটি আমরা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে গেছে আজ, বিশেষ করে আমি বলব যে নগরের উৎসব থেকে আজ গ্রামে উৎসবটি পয়লা বৈশাখ আগেও ছিল, কিন্তু এখন নগরের যে উৎসবের যে ধরন, সেই ধরনটি এখন গ্রাম পর্যন্ত চলে গেছে। এটি অনেকটাই আমি বলবো যে ছায়ানটের সৌজন্যে। তো আমি বলবো যে এইবার আমরা যে আপনি যে কথাটি জিজ্ঞেস করলেন আমাকে যে এইবার কেমন হচ্ছে আসলে এই উৎসবটি, আসলে এবার কোনো উৎসবই হচ্ছে না। এবার আসলে আমরা অনেকটাই মৃত্যু মিছিলের সাথে কেমন যেন অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গেছে এই উৎসবটি। উৎসব আজকে আমরা পড়তে মন চাচ্ছে না আমাদের। আমরা এখন আমার পাশের বন্ধুকে হারাচ্ছি, আমার বড় ভাইকে হারাচ্ছি, আমার গুরুজনদের হারাচ্ছি আমাদের চোখের সামনে আর কি। তো যে কারণে এবার উৎসব বলে কিছু নেই, কিন্তু এবার আমরা নিয়ম রক্ষার্থেই আসলে এই পহেলা বৈশাখটি উদযাপন করা হচ্ছে প্রায়। এবং সবাই এবার অনলাইনে ভার্চুয়াল মিডিয়ায় এবার আমরা উৎসবটি পালন করছি আর কি।
আপনি একটু আগে বলছিলেন, খানিকটা বলেছেন, এই বাংলা নববর্ষ বাঙালির জন্য কেন এত গুরুত্বপূর্ণ, মানে অন্যান্য নববর্ষের চাইতে? অন্যান্য যেমন ধরেন ইংরেজদের কাছেও এটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওই রকম না, আমাদের যেন মনে হয় একটা আত্মার বিষয়, এটা কেন?
এটার ওই যে বললাম যে প্রথমে আমাদের এই উৎসবটি তো এই এই সনটি তৈরি হয়েছিল হচ্ছে ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত, মানে একদম জীবন এবং জীবিকার সাথে সম্পর্ক নিয়েই এইটার জন্ম, এই সনটার জন্ম আর কি, এই বঙ্গাব্দটার জন্ম। যে কারণে তখন থেকেই যেমন ধীরে ধীরে আমাদের মানে আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে গেছে যে এটি যেমন ব্যবসায়ীদেরকে একটা খুব বড় ব্যাপার ছিল যে পহেলা বৈশাখ মানে হচ্ছে তাদের হাল খাতা, মানে নতুন খাতার আসবে, পুরনো সমস্ত বকেয়া মিটে যাবে, এই যে একটা আনন্দ, এবং সেটার মিষ্টি খাওয়ার একটি ধুম পড়ে যেত, আমরা ছোটবেলা থেকেই দেখতাম যে এই এই যে এই আনন্দটি মানুষের একদম ভেতরের আনন্দ, যে এটির সাথে প্রাপ্তি আছে, এটির সাথে কিছু দেওয়ার আছে, কিছু নেওয়ারও আছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে গেছিল যে পয়লা বৈশাখে আমরা দেখেছি যে তখন আমাদের গ্রামের যে মানুষের যে উৎপাদন, যে ছোট ছোট কুটির শিল্প, সেইগুলোর বিক্রির একটি ধুম পড়ে যেত। আজকাল মানুষের পয়লা বৈশাখে মানুষের জামা কাপড়, নতুন নতুন জামা কাপড় পরার একটি ধুম পড়ে যাচ্ছে। এটি হচ্ছে যে আমাদের আরেকটি বড় বিষয় যেটা, যে প্রথমে বললাম যে একটি অসাম্প্রদায়িক একটি উৎসব, যে সমস্ত বাঙালি, যে বাঙালি মুসলমান, যে বাঙালি হিন্দু, যে বাঙালি খ্রিস্টান, যে বাঙালি বৌদ্ধ, প্রত্যেকের জন্য একটি উৎসব যেন মানে মুখরিত হয়ে ওঠে আর কি। সে কারণেই আমার ধারণা যে আর সবগুলোই ধরেন ঈদ মুসলিম সম্প্রদায়ের পূজা, হিন্দু সম্প্রদায়ের, মানে কোনো না কোনোভাবে আমরা সেগুলোকে সাম্প্রদায়িক ভাঙতে চাইলেও ভাঙা সম্ভব হয় না, কিন্তু পয়লা বৈশাখটি অসাম্প্রদায়িক এবং সমস্ত বাঙালির আর কি, সে কারণে এটি বোধ হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি আনন্দের হয়ে ওঠে।
গুরুর ভাই, আপনি অত্যন্ত চমৎকার ভাবে বললেন, এবং আপনি একজন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তো আমরা নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতাদের বঞ্চিত করব না আপনার গান থেকে, অন্তত একটি গান আমাদের একটু যদি শোনান।
নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি। উচ্ছারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশাগীতে, উচ্ছারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশাগীতে, অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পাবনে, নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি।
বাহ, দারুণ লাগলো। এবং এই প্রার্থনা আমাদের প্রত্যেকেরই, আমরা যে প্রতিকূল সময় অতিক্রম করছি, এই বৈশাখ যেন আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাক সেই আনন্দে, এবং নতুন করে আমরা সকলেই জেগে উঠি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
যে স্কুলে একসময় তারা স্প্যানিশ ভাষা শেখাতেন, সেই স্কুলের ফুটবল মাঠে তারা একত্রিত হয়েছেন। নিজেদের গ্রুপটির নাম দিয়েছেন ভ্যাকসিন হান্টার্স। নিজেদের সম্প্রদায়ের লোকদের ভ্যাকসিন পেতে সহায়তা করে আসছেন এই শিক্ষিকারা।
80 বছর বয়স্ক আমার বাচ্চাদের পিয়ানো শিক্ষককে সাহায্য করেছি। তিনি ওয়াশিংটনেই থাকেন এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না। তাকে সাহায্য করতে গিয়ে উপলব্ধি করলাম আরো অনেককেই আমি এভাবে সাহায্য করতে পারি।
শিক্ষিকাদের এই গ্রুপটি লক্ষ্য করে ভ্যাকসিন গ্রহণের জন্য যোগ্য অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এবং তাদের বেশ বেগ পেতে হচ্ছে নানা ওয়েবসাইট খুঁজে পেতে।
আমি বললাম, হাই, আপনি কি আমাকে লোকদের জন্য কিছু অ্যাপয়েন্টমেন্ট পেতে সাহায্য করতে পারেন? আমার কাছে সাহায্য চাইছে অনেকে। এরপর পরই আমরা লক্ষ্য করলাম অনেকেই আমাদের সাহায্য নিতে চাইছেন। সহায়তার জন্য আমরা তখন ফেসবুকে একটি পেজ খুলে ফেললাম।
প্রযুক্তি, ইন্টারনেট সুবিধা এবং গতি ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রয়োজন বলে জানান ভ্যাকসিন হান্টার্সরা।
ওয়েবসাইটটির একটি সময়সীমা রয়েছে, তার মধ্যে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে কিন্তু অন্য কেউ যিনি কিবোর্ড ব্যবহারে দ্রুত তিনি পেয়ে যাবেন। আমরা লক্ষ্য করলাম কেবল শ্বেতাঙ্গ এবং উচ্চ মধ্যবিত্ত লোকদের একটি বড় দল সাহায্যের জন্য অনুরোধ করছিল। বুঝতে পারলাম যে লাতিনো এবং আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের মানুষ ভ্যাকসিন নিতে পারছেন না।
ভ্যাকসিন হান্টার্সদের সদস্যরা বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন।
লোকেরা তাদের অভিবাসন সম্পর্কে ভীত, যার কারণে তারা ভ্যাকসিন নিতে চাইছেন না। তাদের ধারণা, ভ্যাকসিন নেয়ার জন্য তাদের বৈধ হতে হবে। এটি জনস্বাস্থ্য সমস্যা এবং সরকার চায় সবাই ভ্যাকসিন গ্রহণ করুক।
চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রুপটি 1000 লোককে তাদের ভ্যাকসিন পেতে সহায়তা করেছে। মেরিল্যান্ডে ভ্যাকসিন সম্পর্কিত তথ্য তারা দিয়েছে ফেসবুকের পেজে। এই গ্রুপটি বলছে মানুষদের তাদের ভ্যাকসিন গ্রহণে সহায়তা করতে গিয়ে অনেক কিছু তারা জানতে পেরেছে, শিখতে পেরেছে এবং এমন একটি সম্প্রদায়কে সহায়তা করার জন্য কৃতজ্ঞ বোধ করছে। ক্রিস্টিনা কাইসেডের পক্ষে সঞ্জানা ফিরোজ, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
টিকা নেওয়ার দুই সপ্তাহের মধ্যে 6 জন মহিলার ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার বিরল ঘটনার পরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য সাময়িকভাবে ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলির নির্দেশ অনুযায়ী জনসন এবং জনসনের করোনা ভাইরাস ভ্যাকসিন সরবরাহ বন্ধ করে দিয়েছে। এদিকে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের সঙ্গে রক্ত জমাট বাঁধার যোগাযোগ থাকতে পারে এই খবরের পরে অনেক দেশই অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের ব্যবহারও স্থগিত করেছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের সংবাদদাতা প্যাটসি মৃদা কুশওয়ারা তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলি জনসন এবং জনসনের করোনা ভাইরাস ভ্যাকসিন স্থগিতের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন মস্তিষ্কের সাইনাসে এই রক্ত জমাট বেঁধে ক্লটগুলি পর্যবেক্ষণ করা হয়েছিল এবং এই ঘটনায় একজন মহিলা মারা গেছেন। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 70 লক্ষ জনসন এবং জনসনের টিকা যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হয়েছে। সুতরাং এই ঘটনা 10 লক্ষে একজনের আক্রান্তের ঝুঁকি তৈরি করেছে। হোয়াইট হাউস জানিয়েছে যে প্রচুর সতর্কতা অবলম্বন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর জন্য ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে কোনো রকম উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। হোয়াইট হাউসের কোভিড-19 প্রতিক্রিয়া সমন্বয়কারী জেফ জেন্স বলেন, যুক্তরাষ্ট্রে আজ অব্দি যে 19 কোটিরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছে তার মধ্যে কেবলমাত্র 5% কম রয়েছে জনসন এবং জনসনের টিকা। বাইডেন প্রশাসন বলছে যে যুক্তরাষ্ট্রে 30 কোটি আমেরিকানদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফাইজার এবং মডার্নার ডোজ সংগ্রহ করা রয়েছে এবং এই প্রশাসন প্রতিদিন গড়ে 30 লক্ষেরও বেশি মানুষকে টিকা প্রদান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবে। তবুও জনসন এবং জনসনের টিকা সাময়িকভাবে স্থগিত করে দেওয়ার কারণে ইতিমধ্যেই যারা টিকা নিতে যথেষ্ট দ্বিধাগ্রস্ত তাদেরকে কিন্তু ভয় দেখাবে বলেই আশা করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী এটি আমেরিকানদের প্রায় 20%। জনসন এবং জনসনের টিকা কর্মসূচি স্থগিত করে দেওয়ার ফলে নিম্ন স্তরের সম্প্রদায়ের কাছে পৌঁছানো কিন্তু আরো শক্ত হয়ে পড়বে, যেহেতু জনসন এবং জনসনের ডোজ অতিরিক্ত শীতল তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় না এবং এটি যুক্তরাষ্ট্রে একমাত্র ভ্যাকসিন যার একটি ডোজের ব্যবহার অনুমোদিত হয়েছিল। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বার্মান ইনস্টিটিউটের বায়ো এথিক্স এর পরিচালক জেফ্রি কাহন বলেন,
Think about homeless populations where it's very difficult to find those people a second time for that kind of vaccine outreach.
গৃহহীন জনগোষ্ঠীর কথা চিন্তা করুন, এসব লোকদের দ্বিতীয়বার পাওয়া কঠিন। সুতরাং আপনি যদি কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের জনগোষ্ঠীর মোবাইল ক্লিনিকগুলোতে যান, তবে দেখবেন অনেককে দ্বিতীয়বারের মতো ডোজ দেওয়া কঠিন হয়ে পড়ছে। সুতরাং এসব গৃহহীন মানুষদের টিকা প্রদানের জন্য একক ডোজ ভ্যাকসিন খুবই কার্যকরী।
এদিকে রক্তের জমাট বাঁধার সম্ভাব্য বিপদের কারণে বেশ কয়েকটি দেশ হয় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন স্থগিত করেছে বা অল্প বয়স্ক লোকদের এই টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের স্বাস্থ্যনীতির অধ্যাপক উইলিয়াম শ্যাফনার বলেন,
The J&J vaccine and the AstraZeneca vaccine are made in very similar ways, these blood clotting events. We don't know the answers to that yet.
জনসন এবং অ্যাস্ট্রাজেনেকা টিকা একইভাবে তৈরি করা হয়। এটি মডার্না এবং ফাইজার থেকে আলাদা। এবং অবশ্যই প্রশ্নটি হল রক্ত জমাট বাঁধার এই ঘটনাটি যদি টিকার সাথে সম্পর্কিত হয় তবে এই টিকাগুলোর মধ্যে বিশেষ কি আছে যা রক্ত জমাটবদ্ধ হতে প্ররোচিত করতে পারে, আমরা এর জবাব এখনো জানি না। তবে এটি তদন্তের অবশ্যই একটি অংশ হিসেবে গণ্য করা হবে।
অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন এন্ড জনসনের সমস্যাগুলি ইউরোপ এবং অন্যান্য জায়গায় ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। তবে ইউরোপীয় মেডিসিন এজেন্সির নির্বাহী পরিচালক এমআর কুক জোর দিয়ে বলেন যে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকির চেয়ে কিন্তু কোভিড-19 মৃত্যুর ঝুঁকি অনেক বেশি।
I think it's important that we give the message that vaccines will help us in the fight against COVID vaccine.
আমি মনে করি আমাদের এই গুরুত্বপূর্ণ বার্তাটি দেওয়া দরকার যে ভ্যাকসিনগুলি কোভিড এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহায়তা করবে, সুতরাং আমাদের এই ভ্যাকসিনগুলি ব্যবহার কিন্তু চালিয়ে যাওয়া দরকার।
এখন অবধি জনসন এবং জনসনের তরফ থেকে বলা হয়েছে যে রক্ত জমাট বাঁধার এই বিরল ঘটনা এবং ভ্যাকসিনের মধ্যে কোনো সুস্পষ্ট যোগাযোগ নেই।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.